exclusively on FusionBD.com.
You are listening to Shaheen Podcast.
Boot.com. The fear returns with Russell.
শুনছেন ভূত ডট কম। আমি রাসেল আছি আপনাদের সাথে এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটা অলরেডি আপনারা হয়তো অনেকে জেনে গেছেন, তারপরেও যারা জানেন না তাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। এছাড়াও ভূত ডট কমের একটা গ্রুপ আপনারা ফেসবুকে পাবেন, পাবেন একটা পেজ, সেটাও খুঁজে দেখতে পারেন এবং সেই গ্রুপে আপনারা যেমন জয়েন করতে পারেন, পেজে গিয়ে আপনারা আপনাদের কথা লিখে জানাতে পারেন আমার কাছে এবং সেই আপনাদের জানানো কথা অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদের আমাদের ঘটনাগুলো সিলেক্ট করতে এবং আপনাদের সাথে যোগাযোগ করতে। আপনারা অবশ্যই এই দুটো পেজে এসে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং জানাবেন যে কেমন লাগছে আমাদের প্রোগ্রাম, কি অবস্থা এই সব কিছু। তো যাই হোক, আরও একটা নতুন এপিসোড এবং এই নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা ভূত ডট কম শুনছেন স্বাধীন অ্যাপে। আমি এই মুহূর্তে যে ঘটনাটা পড়ব, যে ঘটনা দিয়ে শুরু করতে চাই আমাদের আজকের এই এপিসোডটি, সেটিও আপনাদেরই একজনের পাঠানো ঘটনা এবং তিনি যেভাবে লিখেছেন আমি চেষ্টা করছি সেইভাবে পড়ার। আশা করি রাসেল ভাই আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি মোহাম্মদ রাকাত রহমান রাফি, আমার বাসা নারায়ণগঞ্জের বন্দরে। আমি একজন স্টুডেন্ট, দশম শ্রেণীতে পড়ি। স্টুডিওতে আসা সম্ভব নয় তাই লিখে পাঠালাম, আর এইটা আমার একেবারেই প্রথম ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে পড়ে শোনাবেন, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমি শুনেছি আমার আম্মুর কাছ থেকে। ঘটনাটি আসলে আমার ফুপুর সাথে ঘটা, 1989 বা 90 সালের। একদিন আমার ফুপু তার চাচাতো বোনের বিয়েতে যান। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 11টা থেকে 12টা বেজে যায়। যেহেতু গ্রাম অঞ্চল, রাত 12টা অনেক রাত। তখন উনি বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। তিনি একা, তাঁর সাথে কেউ ছিল না। তো বিয়ে বাড়ি থেকে আমার দাদুর বাসায় আসতে সময় লাগত 10 থেকে 15 মিনিটের মতো, আর বিয়ে বাড়ি থেকে আসতে 2টা পুকুর, 1টা বড় বাঁশবাগান, এগুলো পার হতে হতো। আর ওই পুকুরগুলোতেই আগের অনেক রহস্যময় ঘটনা ঘটেছে। আর যেহেতু আমার ফুপু একা, তিনি প্রথম পুকুরটা পার হয়ে দ্বিতীয় পুকুরটার সামনে আসেন যখন, তখন উনি দেখেন পুকুরের ঘাটে কে যেন এত রাতে একজন মহিলা টাইপের কেউ একজন গোসল করছেন। তো তিনি মনে করেন যে পাড়া প্রতিবেশীর কেউ হবে, কিন্তু আসলে ওইটা কোনো মানুষ ছিল না। তো তিনি প্রথমে বুঝতে পারেননি, তাই তিনি ওই মহিলাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি এত রাতে ঘাটে গোসল করছেন কেন, আপনি এত রাত্রে ঘাটে গোসল করছেন কেন। তো আমার ফুপু প্রথমবার কোনো উত্তর পায় না। এভাবে তিনি আরো দুবার ডাক দেন, কোনো সাড়া নেই। তারপর তিনি ওই মহিলার একটু সামনে গিয়ে ডাক দিতে যান, কারণ আমার ফুপু একটি সাহসী ছিলেন, তাই আরো সাহস করে তিনি সামনে এগিয়ে যান। আর আমার ফুপু যতই সামনে যাওয়ার চেষ্টা করেন, ততই ওই অশরীরী মহিলা পানিতে নামতে থাকে। আর যখন আমার ফুপু ঘাটের শেষ সিঁড়ি পর্যন্ত নেমে যায়, তখনই ঠিক দেখতে পায় ওই মহিলাটির গায়ে একটা সাদা শাড়ি পরা। আর যখন আমার ফুপু বুঝে যায় যে ওনার সাথে খারাপ কিছু হতে চলেছে, তিনি সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করতে থাকেন, তখন ওই অশরীরী মহিলা আমার ফুপুকে টান দিয়ে পানিতে ফেলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার ফুপু জোরে জোরে চেঁচাতে চেষ্টা করেন, কিন্তু পারেন না। আর অনেক রাত হয়ে যাওয়ায় আমার দাদু ফুপুকে খুঁজতে আসে। ঠিক তখনই তিনি ওই পুকুরের পাশে যান এবং গিয়ে খেয়াল করে দেখেন যে পুকুরের পানিতে কে যেন হাবুডুবু খাচ্ছে। তখন আমার দাদু সামনে গিয়ে দেখেন যে আমার ফুপু, তিনি আর কিছু না ভেবে পানিতে লাফ দিয়ে আমার ফুপুকে আধমরা অবস্থায় পানি থেকে ওপরে তুলে আনেন। তারপর বাড়িতে নিয়ে যাওয়ার পর কবিরাজকে ডাকা হয়। কবিরাজ বলল যে আমার ফুপুকে খারাপ জিন বা পেতনি জাতীয় কিছু একটা ভর করেছে। তখন আমার ফুপুকে বলতে ওই জিনটিকে কবিরাজ জিজ্ঞেস করে যে তুই ওর ওপরে ভর কেন করেছিস। তখন জিনটি বলে যে সে ঘাটে বসেছিল এবং তাকে বিরক্ত করা হয়েছে বলেই সে এমন কাজ করেছে, এবং কবিরাজ একসময় জোর দিয়ে তাকে বলে যে তাকে ছেড়ে যেতেই হবে। ওই জিন বলে যে আমার একটা শর্ত আছে। কবিরাজ জানতে চান কি শর্ত। ওই জিনটি তখন বলে তাকে একটি ছাগল দিতে হবে। তো যেমন কথা তেমন কাজ, সেভাবেই তাকে ছাগল দেয়া হয় এবং এরপরে জিনটি আমার ফুপুর শরীর ছেড়ে চলে যায়। আমরা এই সপ্তাহে যে ঘটনা পেয়েছি সেই ঘটনার মধ্যে এই একটি ঘটনাই ছিল পড়ার মতো। আমি জানি যে আপনাদের কাছে এর চাইতেও ভালো ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলি আমাকে ইমেল করে পাঠাতে পারেন russell.bhoot.com@gmail.com অ্যাড্রেসে। যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জানা বা আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিন। আর যারা স্টুডিওতে আসতে পারবেন না তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন, অর্থাৎ ঘটনাটি রেকর্ড করে পাঠাতে পারেন আমার কাছে, অথবা আপনি লিখে পাঠাতে পারেন। এবং অবশ্যই উপরে উল্লেখ করবেন যে আপনি স্টুডিওতে আসতে পারবেন কি পারবেন না। যদি আপনি চান আমাকে আপনার ঘটনাটি পড়ে শোনাতে হবে সেটাও উপরে লিখে দেবেন। তো এই ছিল আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে।
Bhoot.com The Fear Returns with Russell.
You are listening to Shadheen Podcast.
Bhoot.com The Fear Returns with Russell.
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, শুনছেন ভূত.com এবং আশা করছি যে ভূত.com এর প্রতিটি এপিসোড আপনারা এনজয় করছেন, প্রতিটি ঘটনা আপনারা অনেক বেশি এনজয় করছেন। যদি আপনাদের এতটুকু ভালো লাগা দিতে পারি তাহলেই আমরা নিজেদের সার্থক মনে করব। আরও একবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com, which is russell.bhoot@gmail.com. এখানে আপনারা ইমেল পাঠাতে পারেন। ইমেলের শুরুতে অবশ্যই আপনার ঘটনার শুরুতে লিখবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আর যারা ঘটনা চান স্টুডিওতে এসে শেয়ার করতে তারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লিখতে অবশ্যই ভুলবেন না। আর যারা রেকর্ড করে অর্থাৎ অডিও ক্লিপ পাঠাতে চান আমাদের কাছে তারা অবশ্যই এমন একটা জায়গায় রেকর্ডিংটা করবেন যেন সেই জায়গাটা কোয়াইট থাকে, তাহলে অনেক সুবিধা হয় আমাদের জন্য। তো যাই হোক, আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং এই ঘটনাটি আমাদের সাথে যিনি শেয়ার করবেন আমরা তার সাথে একটু পরিচিত হয়ে নিই। আপনার নামটা প্লিজ একটু বলবেন।
আমার নাম রিমঝিম খান, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা ক্যান্টনমেন্টে থাকি।
ওকে, আপনার যে ঘটনাটা সেই ঘটনাটা কোথায় ঘটেছে?
ভাইয়া কিছু প্রবলেম থাকায় যদি তার এলাকাটার নামটা আমি না বলি সেটা গোপন রেখেই আমি ঘটনাটা বলতে চাই।
ঘটনাটি আপনার ফ্যামিলির কারোর সাথে ঘটেছে নাকি আপনার?
যে ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে।
নিজের সাথেই ঘটা। ওকে, চলো যাই ঘটনায়।
ঘটনাটা শুরু হয় 2017 সালের শেষের দিকে, প্রায় ডিসেম্বর মাসে। তখন আমি এসএসসি পরীক্ষা দিব, তো তার প্রিপারেশন চলছে আর কি। নর্মালি আমার স্কুল ডে শিফটে হওয়ায় আমার কোচিং প্রাইভেট শেষ করতে করতে প্রায় সন্ধ্যা, এমনকি রাত 8-9 বেজে যেত। তো এমনই একটা নর্মাল দিন, দিনে আমি কোচিং থেকে ফিরছিলাম। তো ভাই, আমার কোচিং, আমার বাসা কিন্তু যাওয়ার জন্য একটা বাজার ক্রস করে যেতে হতো। তো আমার বাসায় যাওয়ার দুইটা রাস্তা ছিল। তো সচরাচর মানুষ যেটা ব্যবহার করে সেটা দিয়ে আমি যাওয়ার জন্যই আর কি রওনা হলাম। কিন্তু ওই বাসার সামনে যেয়ে দেখি যে বাসার সামনে অনেক লোকজন, মানে যাওয়ার কোনো জায়গা ছিল না। তা আমি একটু সাহস করে ভাবলাম যে মাত্র তো 7টা বাজে, এখন আর কি হবে। তো আমি অন্য একটা রাস্তা আছে সেটা দিয়েই রওনা হই। তো ভাই, অল টাইম আমার কাছে একটা ছোট টর্চ লাইট থাকতো, তো আমি ওটা বের করে হাঁটা শুরু করলাম। ওই রাস্তাটা কিন্তু একটা মন্দিরের রাস্তা।
আচ্ছা,
ওই রাস্তাটার পাশে একটা মন্দির পড়ে, আর ভাইয়া ওইটা মেইনলি আপনার সবকিছুর পিছনের দিক, মানে ব্যাক সাইড আর কি। জাস্ট মন্দিরের রাস্তাটার ফ্রন্ট সাইড, বাকি সব বাড়িটা বাজারের সবকিছুর ওটা ব্যাক সাইড।
আচ্ছা,
তো আমি সাহস করে রওনা হলাম। আমি ভূত বা জিন এগুলা বিশ্বাস তো করতাম, কিন্তু মানে ভয় অতটাও পেতাম না।
আচ্ছা,
আমি সাহস করে এগিয়ে গেলাম। ওই মন্দিরের ভিতরে আপনার দুইটা বড় বড় গাছ ছিল, একটা ছিল জবা গাছ আর একটা শিউলি গাছ। শিউলি গাছের একটা বেশ মোটা সোটা ডাল মন্দিরটা ক্রস করে মানে বাইরে বের হয়ে আসছে। আমি যখন হাঁটতে হাঁটতে ওই ডালের কাছে, ডালটার নিচে আসলাম, তখন আমি ফিল করলাম যে মনে হয় গাছের উপরে কেউ বসে আছে এরকম। তা আমি ফার্স্টে মনে করলাম যে থাকতেই পারি, এলাকার হয়তো কোনো ছোট বাচ্চা শয়তানি করে ওখানে বসে আছে। তো ভাই, আমি মানে কে ওটা সেটা দেখার জন্য আমার যে টর্চ লাইটটা সেটা বের করে আমি আস্তে আস্তে উপর দিকে, মানে নিচ থেকে উপর দিকে নিয়ে দেখি যে দুইটা পাটার যে পাতাটা সেটা কিন্তু আমার দিকে ঘোরানো। আমি ভাবলাম যে ঠিক আছে, ফেসটা দেখি বাচ্চাটা কে। তো আমি আরেকটু টর্চটা উপরের দিকে উঠাতেই দেখি যে বাচ্চাটার পিঠটা আমার দিকে ঘোরানো, মানে বাচ্চাটা পাটা উল্টা। তো এটা দেখে আমি কি রিয়াক্ট করবো আমি কিছু বুঝতে পারলাম না। আমার কি দৌড়ে পালানো উচিত বা চিৎকার করা উচিত নাকি, এরকম কোন সেন্সই আমার মধ্যে কাজ করছিল না। তো ওই টাইমে ওই মন্দিরের পাশে একটা হিন্দু বাড়ি ছিল, সেই বাড়ি ছোট একটা বাড়ি মন্দিরের সাথে লাগানো, সেই বাড়ি থেকে একজন আমাকে ডাক দিল যে মা তুমি এদিকে আসো। তখন আমি ওনার কাছে গেলাম, যে দেখলাম যে হ্যাঁ, ওই বাড়ির মালিক আঙ্কেলটা আমাকে ডাক দিল। আঙ্কেলটা বলল যে মা কিছু হয়নি, তুমি কিছু দেখনি, তুমি যেগুলো দেখেছো সেগুলো ভুলে যাও, ওগুলার কথা আর কাউকে বলো না, তোমার কিছু হবে না। আমি বললাম যে আচ্ছা আঙ্কেল, আমি কি দেখলাম কেন দেখলাম এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে আমি বাসায় আর কি যাই। যাওয়ার পরে সেই দিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমালাম, কিছু হলো না। পরপর তিন রাত আমার মানে স্বাভাবিকই গিয়েছে। চতুর্থ রাতে আমি রাত্রেবেলায়, আমার কিন্তু ভাইয়া নামাজ পড়ার একটা হ্যাবিট আছে, কিন্তু কোনো কারণে সেই দিন রাতে আমি এশারে নামাজটা পড়তে পারিনি। তো না পড়ে আমি ঘুমিয়ে যাই। হঠাৎ মাঝরাতে আমি মানে ফিল করি যে আমার ঘরটা আস্তে আস্তে আপনার মানে ঠান্ডা হয়ে আসছে। আমি ভাবলাম যে কি ব্যাপার, শীতকালে তাই বলে এত ঠান্ডা হবে? তা আমি মানে মনে হচ্ছে যে ঘরটাতে মানে কেউ একজন আছে, মানুষের উপস্থিতি থাকলে তো একটা আলাদা ফিলিং হয়। তো ওইরকম আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি ভাইয়া আমার যে বেডের যে সামনের দিকে সেইদিকে মানে চারটা সেম সাইজের চারটা লোক দাঁড়ানো। কিন্তু ভাই যেটা একেবারে প্রথমত ইম্পসিবল, কারণ বাসায় আমি আর আমার মা ছাড়া কেউ থাকে না, সো কেউ আসার তো কোনো পসিবিলিটি নাই। আর সেকেন্ড ভাই, যে জায়গাতে তারা দাঁড়িয়ে আছে ওই জায়গাতে মানে কোনো মানুষ ঢুকতে পারবে না, কারণ সেখানে কোনো গ্যাপই নাই, গ্যাপ নেই, অথচ চারজন মানুষ সেখানে দাঁড়ানো। তাদের প্রত্যেকের চেহারা ছিল সেম, তারা এই 5 বছরের বাচ্চার হাইট যেরকম হয় সেরকম তাদের হাইট ছিল। তো ফার্স্টের জন্য প্রথম জন আমাকে জিজ্ঞেস করলো তুই নামাজ পড়েছিস? এভাবে পরপর তারা চারজনই আমাকে এই সেম কোশ্চেন করে। আমি মানে আর মানে বুঝতে পারছিলাম না যে কি করব। তারপরে আমি ভাবলাম যে না, পরিস্থিতি হাতের বাইরে, এখন আমার চলে যাওয়া উচিত। তারপর ভাই আমি দৌড় দিয়ে চলে মানে আমুর রুমে যাওয়ার জন্য যে উঠলাম, আমি কিছুতে একটা বাধাকে পড়ে যাওয়ার পরে আমার কপালটা কেটে যায় ড্রেসিং টেবিলে লাগার পর। পরে আম্মু আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তোমার এত ভয় পেয়ে আছো নাকি? আমি বললাম যে না আম্মু, ওয়াশরুমে যাওয়ার জন্য যেতে উঠেছিলাম, তারপর আমি পড়ে গেছি, দিয়ে এরকম কেটে গেছে। এরপর ভাইয়া আমি আম্মুর সাথে ঘুমাতাম। তো 7-8 দিন এরকম কিছু হলো না, নর্মালি গেল। 7 দিন পর আমি ভাবলাম যে পরিস্থিতি তো অনেকটা হাতের কন্ট্রোলে চলে আসছে, এখন আমি একাই শুই আর আমার সমস্যা হবে না। তো ভাই সেই দিন রাতেও আমি একাই ঘুমিয়েছিলাম। এরপর থেকে আমি আর লাইট বন্ধ করে ঘুমাতাম না, লাইট জ্বালিয়েই ভাই আমি ঘুমিয়েছি। প্রায় মাঝরাতের আমি স্বপ্নে দেখছি যে আমার মানে একটা কুয়ার পাশে একটা বাচ্চা শুয়ে আছে। আমি ভাবলাম যে বাচ্চা মানে স্বপ্নে এগুলা হচ্ছে, স্বপ্নে আমি ভাবছি যে বাচ্চাটা কুয়ার পাশে কে রেখে গেল এভাবে, তো পড়ে যাবে তো কুয়াতে। আমি বাচ্চাটাকে যেই মানে ধরে সাইডে নিয়ে আসতে যাবো, অমনি বাচ্চাটা কুয়ার মধ্যে পড়ে যায়। আর এটা দেখে আমি চিৎকার করে লাফ দিয়ে ঘুম থেকে উঠি। উঠার পর আমার সারা শরীর ঘামতে থাকে, আমি ভয় পাই। ভাই উঠে আমি বসে আছি, আমি কিন্তু সাইডে তাকাইনি, আমি কিন্তু একদম বেডের একদম কর্নারে। আমার মনে হচ্ছে যে আমার সাইডে কিছু একটা শোয়া। আমি আস্তে আস্তে মানে ঘোরের মধ্যে প্রায় সাইডে তাকাই, সাইডে তাকিয়ে দেখি যে ওই সেম বাচ্চাটাই যেটাকে আমি স্বপ্নে দেখেছি, ওই বাচ্চাটাই আমার পাশে শোয়া, এবং ওই একইভাবে একই মানে তাদের দৃষ্টি ছিল উপরে আমার ফ্যানের দিকে, এক দৃষ্টিতে বাচ্চাটা ফ্যানের দিকে তাকিয়ে আছে।
আচ্ছা,
আমি এই জিনিসটা নিতে পারছিলাম না, আমি কি করব। আমি মানে ভেবে ওঠার আগেই আমি বাচ্চাটা সাইডে তাকিয়ে যেটা দেখলাম ভাই, আর সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, আর কখনো কল্পনাও করিনি যে এরকম জিনিস আমাকে দেখতে হবে। আমি দেখলাম ভাইয়া ওর পাশে ওই বেবিটার পাশে একটা মহিলা শোয়া, মহিলাটারও দৃষ্টি পুরো।
আপনি নিজের চোখে দেখছেন একদম?
জি ভাই, আমি একদম নিজের চোখে দেখছি যে মহিলাটারও দৃষ্টি একদম সেম উপরের দিকে, তার পুরো বডি স্থির। আমি আরো বেশি অবাক হলাম ভাইয়া যখন ওর হাতের দিকে দেখলাম, ওর ওই মহিলার ডান হাতটা ভাইয়া কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে,
লম্বা হচ্ছে,
একদম লম্বা হয়ে যাচ্ছে। লম্বা হতে হতে মানে পুরো আমার রুমের যে গেটটা সেই গেট বরাবর চলে যাচ্ছে ভাইয়া। আমি
এটা আপনি একদম জাগা অবস্থায় নিজের চোখে দেখেছেন
ভাইয়া? একদম জাগা অবস্থায়, এমন কি লাইটও জ্বালানো ছিল, ছোট চার্জার লাইটগুলো জ্বালানো ছিল রুমের। আমি ভাইয়া মানে তখন আর কোনো উপায় না পেয়ে আমি চিৎকার করলাম, কারণ মানে ওরা দুইজনই আমার নামার রাস্তাটা ব্লক করে রেখেছে। আমি নিচে যে যাবো, আমি যে দৌড় দিব, তারও কোনো উপায় ছিল না। পর আমি চিৎকার দেই, চিৎকার দেওয়ার পরে আমার আম্মু আসে। আমার আম্মু আসার পরে দরজা নক করে, এটা আমি শুনতে পাচ্ছি যে আম্মু দরজা নক করছে, যে আম্মু দরজা নক করে বলে যে তুমি দরজা কেন লক করেছো ভাই? আমি কিন্তু দরজা লক করে কখনোই ঘুমাই না, বাট আনফর্চুনেটলি তখন কিভাবে দরজাটা লক হয়ে গিয়েছিল বুঝার কোনো মানে বুঝতে পারিনি। আর ভাই আমাদের বাসাগুলো আপনার অনেকটা ক্লোজ, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর দূরত্ব খুব বেশি ছিল না, তাই আশপাশের ফ্ল্যাটের যেই লোকজন আছে তারা আমার চিৎকার শুনে তারাও আমার বাসার মেন গেটে আসে। তারাও ভেবেছে যে হয়তো কোনো বিপদ হয়েছে, প্রবলেম পড়েছে, হেল্পের দরকার, তারাও আসে। আমার আম্মু ভাই কোনো ওয়ে না পেয়ে, আম্মু যেটা বলে আম্মুর কাছ থেকে শোনা, কোনো ওয়ে না পেয়ে আম্মু মেন গেট খুলে দেয়, এলাকার কয়েকজন বড় ভাই এসে দরজা ভেঙে, রীতিমতো আমার রুমের দরজা ভেঙে তারা আমাকে রেস্কিউ করে। ভাই 6 ঘন্টা পর আমার জ্ঞান ফিরার পর আমার আম্মুর কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে ভাই আমার ঘর নাকি পুরাটা পানিতে ভরা ছিল, মানে রীতিমতো ফ্যান থেকে টপটপ করে পানি পড়ছে। ফ্লোরে যদি ভাই পানি থাকে তাহলে বলা যায় যে হ্যাঁ বালতির পানি কেউ হয়তো ফেলেছে, কিন্তু ফ্লোর কিন্তু আপনার ইয়া থেকে রুফ থেকে কিভাবে পানি পড়বে সেটা তো মানে টোটালি পসিবল না আর কি। তো ভাইয়া এরপর আমি আর মানে নিতে পারলাম না ভাই, আমি আমার আম্মুকে সব কথা বলে দিলাম, সেই গাছের উপর ওই বাচ্চাটাকে দেখার পর থেকে শুরু থেকে যা হয়েছে সব বললাম। তো ভাইয়া এখানে বলি যে আমার দাদি কিন্তু আপনার এইসব জিন, তারপরে আমার দাদির কাছে কিন্তু জিন থাকে এবং তারা খুব অ্যাক্টিভ জিন। আমার দাদি হঠাৎ করে ওই দিন
অ্যাক্টিভ বলতে কেমন অ্যাক্টিভ বলেন তো, কি করে
বলতে কি করে? আপনি আমার দাদি বাড়িতে যদি যান তাহলে আপনি রোজ রাতে দেখতে মানে মনে করেন যে আপনি বাসাটাকে অগোছালো করে রেখেছেন, ময়লা করে রেখেছেন, পরের দিন সকালে উঠে দেখবেন যে আপনার বাসা পুরো ক্লিন।
তারা ভালো কাজ করে?
হ্যাঁ একদম ভালো কাজ করে এবং তারা খুব ফ্রেন্ডলি, বিভিন্ন দিক থেকে সাহায্য করে।
তো আপনাদের কোনো ভয় লাগে না ওই বাসায় যে এরা আছেন বা এরকম কিছু?
আগে ভয় লাগতো কিন্তু পরে মানে অভ্যাস হয়ে গেছে, তারাও তো আমাদের কেউ ক্ষতি করে না,
রাইট রাইট,
উপকারই করে।
ওকে, তারপর কি বলছিলেন আপনি, সেখানে চলে যাই।
তারপর ভাই সেই দিন সন্ধ্যাবেলা হঠাৎ করে দাদি ফোন দেয়। দাদি কিন্তু এমনিতে অতটা আমার খোঁজ খবর নেয় না, দরকার হলে নেয় না হলে নাই। তো সেই দিন হঠাৎ করে উনি ফোন দিয়ে আমার আম্মুকে বলেন যে কি ব্যাপার, ওর কি কোনো সমস্যা হয়েছে? আমার আম্মু বলে যে খামাখা টেনশন করবে, তাই আম্মু কিছু বলেনি, বলে যে না কিছু হয়নি, এই নর্মালি আছে। বলছে না আমি স্বপ্নে দেখলাম যে ওর অনেক অসুস্থ, ওর অনেক মানে ওর সারা শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, এটা আমার দাদি স্বপ্নে দেখে। পরে আমার আম্মু বলে যে না কিছু হয়নি, আপনি টেনশন করেন না। তো ভাইয়া আমার আম্মু এটা চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাই সেই দিন রাতে ভাই আমার জ্বর চলে আসে, প্রায় 103 এরও কিছুটা বেশি ছিল আম্মু যা বলে সেটা। আর ভাই আমার প্রচুর মানে ব্লিডিং শুরু হয় সেদিন রাতে। তো আমার আম্মু মানে অস্বাভাবিক মানে লক্ষ্য করার পর আম্মু আব্বুকে ফোন দেয়। আব্বু তখন মানে বাইরে ছিল আর কি, অন্য একটা জায়গায় পোস্টিং ছিল। তো ওখান থেকে আব্বুকে মানে জরুরি ভিত্তিতে এখানে নিয়ে আসে। আর ভাইয়া আমি তখন ওই এলাকার যে সিএমএইচ আছে তাতে আমাকে অ্যাডমিট করা হয়। অ্যাডমিট করার পর তারা বলে যে ওর হচ্ছে মানে কিডনিতে পাথর হওয়ার প্রাইমারি স্টেজে,
আচ্ছা
এটা বলে ডক্টর। আর ভাইয়া তখন কিন্তু আমার এসএসসি পরীক্ষার অনলি 7-8 দিন বাকি,
খুব ক্রিটিক্যাল টাইম।
জি ভাইয়া 7-8 দিন বাকি আর মাত্র পরীক্ষার। ডক্টর তো বলেই দিয়েছে ভাইয়া যে না, ও এবার আর এক্সাম দিতে পারবে না, এবারটা আপনারা গ্যাপ দেন। তো ওইটা শুনে তো আমার আব্বু অনেকটা ভেঙে পড়েছে। আব্বু তো কিছুই জানে না, আব্বু তো ভেবেছে যে হয়তো ওটা অসুস্থতা, কিন্তু আম্মু তো জানে ব্যাপারটা যে কি। তো এরপর কোনোভাবেই কিছু হচ্ছে না, ব্লিডিং বন্ধ হচ্ছে না। ডক্টর বলল যে না, একে ভর্তি থাকা লাগবে, মানে বাসায় নিয়ে যাওয়ার উপায় নাই। আর আমার দাদি কিন্তু ভাইয়া রীতিমতোই ফোন দিচ্ছে যে ওর কিছু একটা হয়েছে, তুমি বলো, আমি সবকিছু মানে টের পাচ্ছি। কিন্তু আমার আম্মু মানে কোনো ওয়ে না পেয়ে শেষমেশ বলল যে এরকম এরকম ও দেখেছে, গাছের ওপর থেকে শুরু করে তারপরে ঘুমের মধ্যে এগুলো দেখে, তো এসব ওর সাথে হচ্ছে, এখন কি করা যায়। তখন আমার দাদি বলল, তুমি আগে কেন এসব কথা বলনি, তাহলে তো এত দূর বিষয়টা গড়াতো না। তখন আমার দাদি বলল যে আমি যেটা বলছি সেটা করো, আর আব্বুকে যেন কিছু না জানাই। এটা বলল দাদি বলল যে তোমাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাও। তখন আম্মু বলে যে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাবো মানে রক্ত যদি না রিলিজ করতে চাই আমরা কিভাবে নিয়ে যাবো, তুমি রিকোয়েস্ট করো। তখন আম্মুর রিকোয়েস্টে ডক্টর অঙ্কের বললেন যে ঠিক আছে, এখন যেহেতু অনেকটা মানে কন্ডিশন
একটু বেটার,
হ্যাঁ বেটার, তো আপনি বাসায় নিয়ে যান, বাট আমরা ওকে ট্রিটমেন্টের ভিতরে রাখবো। তখন আম্মু বললো যে ওকে, ওর বাসায় ওর ট্রিটমেন্ট হবে। আমাকে বাসায় নিয়ে গেল ভাইয়া, বাসায় নিয়ে যায়। তখন
এটা কি আপনার দাদির পরামর্শে?
জি, দাদির পরামর্শে। বাসায় যখন নিয়ে যায় তখন ভাই সন্ধ্যা ছিল। সন্ধ্যাতে বাসায় নিয়ে যাওয়ার পর দাদি ফোন দেয়। দাদি আম্মুকে ফোন দিয়ে বলে যে ওকে ফোনটা দাও, আমার সাথে একটু কথা বলবো। তারপর আমাকে ফোনটা দিল। আমাকে ফোন দিয়ে দাদি বলে যে দাদু, যা হয়েছে এগুলোতে ভয় পাওয়ার দরকার নাই, আমি এখন তোমাকে যেটা বলি তুমি সেটা করো। আমি বলছি হ্যাঁ দাদি, বলেন। বলছে আজকে রাতে তোমার ঘরে একজন আসবে যে তোমাকে সুস্থ করে দিয়ে যাবে, তুমি ভয় পাবা না, তুমি একদম ভয় পাবা না, আর হচ্ছে কাউকে কিচ্ছু বলবা না, যা দেখবা সেটা একদম চুপচাপ দেখবা, কোনো আওয়াজ করা যাবে না, ও যা করবে ওকে করতে দিবা। আমি বললাম যে ঠিক আছে দাদি, আমি ভয় পাবো না। তখন যথারীতি সবাই ডিনার টিনার করে শুয়ে গেল। তারপর আমার আম্মু কিন্তু জানে যে এরকম কিছু একটা হবে আজকে রাতে। তো ভাই আমি শুয়ে আছি, আমি তো অপেক্ষা করছি যে জিনিসটা কি, আমি একটু দেখি। ভাই অনেকক্ষণ হলো কোনো রকম কোনো মানে কিছুই আন্দাজ করতে পারলাম না যে, তারপর আস্তে আস্তে কখন আমি ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল নাই। পরে প্রায় আপনার ফজরের আগ দিয়ে প্রায় 3-3:30 এরকম সময় হঠাৎ ভাইয়া আমি চোখ মেলতে দেখি আমার মানে ঘরটা ধোঁয়াতে মানে ভরে যাচ্ছে আস্তে 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 আস্তে, অনেক কুয়াশা যখন একসাথে হয় এরকম ওই রকমটা। পরে আমি সারা ঘরে একবার তাকালাম যে কি হচ্ছে। পরে ভাই আমি দেখি আমার মানে পায়ের দিকটাই মানে কুয়াশাগুলো জমাট বেঁধে আছে।
আচ্ছা,
জমাট বেঁধে আস্তে আস্তে সেগুলো একটা অবয়ব মানে একটা শরীরের আকার নিচ্ছে, একটা মানুষের আকার। পরে আমি মানে অনেক ভালো মতো সেই জিনিসটা লক্ষ্য করার পর দেখলাম যে ওটা একটা লোক,
একটা
মানুষে পরিণত হলো। মানুষটা অনেকটা জোব্বা করে থাকলে যেরকম মানে আকার হয় সেরকম
লম্বা কোনো পোশাক,
হ্যাঁ লম্বা কোনো পোশাক, এবং মানুষটাও স্বাভাবিক হাইটের চেয়ে অনেকটাই লম্বা আর কি। তো মানুষটা আমি দেখলাম যে সেই মানে লোকটা প্রায় আপনার 5 মিনিট ধরে স্থির মানে ওভাবে দাঁড়িয়ে আছে, নড়ে না চড়ে না কিছু করে না, 5 মিনিট ধরে যে জায়গাতে দাঁড়ানো ছিল সেইভাবেই দাঁড়িয়ে আছে। 5 মিনিট পর সেই জিনিসটা দেখলাম ভাইয়া মানে মুভ করছে, মুভ করে আমার পুরো ঘরকে মানে পুরো রুমটাকে ও একটা রাউন্ড দিল।
আচ্ছা,
আর ভাই এখানে আরেকটা বলি, আমি একটু ভুলে গিয়েছিলাম, আমার দাদি কিন্তু আমাকে বলেছিল যে চাল ভাজা আছে না,
জি জি জি
চাল ভাজা, তুমি তোমার আম্মুকে বলবা যে এক বাটি চাল ভাজা যেন তোমার পাশে কোন একটা বাটিতে রেখে দেওয়া হয়। তো ওই দাদির নির্দেশ মতো চাল ভাজা ওখানে রাখা ছিল। তো ভাইয়া ওই জিনিসটা আমার পুরো রুমটাকে মানে রাউন্ড করে ঘুরে আসার পর ও এসে আমার যে টেবিলের উপর যেখানে চাল ভাজাটা রেখেছিলাম ওটার সামনে এসে দাঁড়ালো। ভাইয়া মানে জিনিসটা আমার আমার থেকে মানে মাত্র এক থেকে দেড় হাত দূরে ছিল, আমি দেখতে পাচ্ছি তার ফেসটা, আমি বুঝতে পারি না কিন্তু কিছু একটা আছে সেটা বুঝতে পারছি। পরে ভাইয়া ওই অত লম্বা মানুষটা মানে ঝুঁকে যেভাবে সিজদা করে সেভাবে ওই চালের বাটিটার উপর ঝুঁকে কিছু একটা করলো। করার পর ভাইয়া ওভাবে আবার ওই সিজদার রত অবস্থায় সে প্রায় পাঁচ মিনিট আবার ওভাবে স্থির হয়েই ওই কি যেন করছিল। পরে পাঁচ ছয় মিনিট পর সে আবার উঠে দাঁড়ালো, মানে সোজা হয়ে দাঁড়ালো, সোজা হয়ে আবার আমার ঘরটা পুরা মানে চক্কর দিল, পুরো ঘরটাকে সে রাউন্ড করে কিছু একটা করলো। পরে ভাইয়া আমার দরজাটা আমি দেখছি ভাই আমার দরজাটা হালকা একটু চাপানো ছিল, ও সুন্দর করে ভাইয়া দরজাটা খুললো, খুলে ঘর থেকে বের হলো। বের হওয়ার পর ভাইয়া সম্ভবত ও আমার পুরো বাসাটাই রাউন্ড করে গেল, কারণ আমি তাকে প্রায় তিনবার দেখলাম, একবার ঘুরে মানে আমার দরজার পাশে প্রায় তিনবার আসলো, পুরো বাসাটা রাউন্ড দিয়ে সে তিনবার আসলো। এইভাবে করতে করতে ভাইয়া কিছু একটা করে মানে কি করলো সেটা জানি না, বাট ও কিছুক্ষণ পর প্রায় আপনার আধা ঘন্টা পর আমার ঘরে আবার আসলো, যেখান থেকে আমি ওই জিনিসটাকে দেখেছিলাম ফার্স্ট, যেখানে সেইখানে এসে আবার ও স্থির হয়ে দাঁড়িয়ে গেল। তখন ভাইয়া ফজরের আজান দিচ্ছে, ওই টাইমে ভাইয়া জিনিসটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল,
আমার
চোখের সামনেই ভ্যানিশ হয়ে গেল। আর ভাইয়া আমি তো মানে অবাক যে এইসব জিনিসও মানুষ দেখে, ওই জিনিসগুলো কেউ না দেখলে বিশ্বাস করবে না,
খুব স্বাভাবিক সত্যি কথা। এবং আপনার চোখের সামনেই পুরো জিনিসটা ঘটেছে, এরপরে কি হলো?
এরপরে ভাইয়া সকাল হলো, সকাল হওয়ার পরে ভাই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, আমি উঠে দাঁড়ানোর যেখানে আমার ক্ষমতা ছিল না সেখানে ভাই আমি একটু ট্রাই করে দেখলাম যে আমি হাঁটতে পাচ্ছি, রীতিমত আমি হাঁটতে পাচ্ছি এবং স্বাভাবিক কাজকর্মগুলো আমি করতে পাচ্ছি। পরে আবার আব্বু ডক্টরকে ডাকলো যে ও তো হাঁটাহাঁটি করতে পারছে, তখন ডক্টর আবার চেক করলো, চেক আপ করে বললো যে ও তো এখন সুস্থ, ও তো মানে স্বাভাবিক কাজ তো করতে পারে,
কোনো সমস্যা নাই
না, মানে এটা জাস্ট মিরাকল আর কি। যেটা কিভাবে হলো
এটা আপনার জীবনে ঘটেছে একদম?
জি ভাই, একদম আমার জীবনে ঘটা, এবং তখন আমি ভেবেছিলাম যে আপনাকে ওটা বলবো আর কি, কিন্তু সময়ের অভাবে আর কি হয়নি।
তারপর থেকে কি এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়েছে আপনার?
মানে সেরকম সমস্যা হয় না, কিন্তু আমার স্বপ্নে প্রচুর মানে আমি স্বপ্নে যা দেখি, বিশেষ করে ভাই আমি আমার মাকে নিয়ে স্বপ্নে যা দেখি সেটাই সত্যি হয়। এদিকে আমি বলবো,
এটা আমরা তাহলে আরেকটা ঘটনায় বলবো। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনাটা অনেক চমৎকার ছিল, আপনাকে অনেক ধন্যবাদ।
কি তুমি
ভূত.com The Fear Returns with Russell.
You are listening Shadheen Podcast.
Boot.com The Fear Returns with Russell.
শুনছেন ভূত.com, আমি রাসেল আছি সাথে, এবং আশা করছি যে ভূত.com আপনারা এনজয় করছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আবারও আছেন মারুফ শুভ, এবং তিনি তার আরও একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। মারুফ শুভ, আপনার সেকেন্ড ঘটনায় আমরা চাই।
জি ধন্যবাদ রাসেল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো এই ঘটনাটা পুরান ঢাকার একটা ঘটনা, আমার আঙ্কেলের সাথে ঘটনাটা ঘটেছে। তো আঙ্কেল আমাকে যেভাবে ঘটনাটা শেয়ার করেছে ওভাবে বলছি। তো উনি ওনাদের যে বাসাটা ছিল, ওনাদের বাসাটা হচ্ছে পুরান ঢাকায় যে টাইপের বাসা হয়, যে রুমের ভিতর থেকে আর কি দোতলায় যাওয়া যায় এমন একটা বাসা। তো উনি ওনাদের মানে যে লিভিং রুম ছিল, মানে গেটটা খুললে ওনাদের লিভিং রুম, মেন গেট মেন দরজাটা খুললে ওনাদের লিভিং রুম ছিল, উনি ওখানেই থাকতো রাতের বেলা। তো ওনার একটা মানে কুকুর ছিল, মানে ছোট থেকে সে কুকুরটাকে ইয়ে করেছে। তো রাতের বেলা ওনাদের বাসার সামনে একটা গার্ডেনের মতো জায়গা ছিল, ওখানে গাছটা ছিল, অনেকে ছিল। তো ওইখানে কুকুরটাকে উনি ছেড়ে দিত রাতের বেলা, আর কুকুরটা পুরো গার্ডেনে ঘুরতো আর চিলাচিলি করতো, ইয়ে করতো, অনেক চিল্লাতো রাতের বেলা। ও সে মনে করতো অন্ধকার বা মানুষজন একটু আশেপাশে দেখলে হয়তো বা চিল্লা এরকম ইয়ে। তো একদিন মানে ওনার রুমের মেন দরজাটা খোলাই ছিল, উনি রাতের বেলা ওখানে পড়ছিল। তো পড়তে পড়তে মানে হঠাৎ করে মানে কুকুরটা অনেক চিল্লাচ্ছে, তো চিল্লাতে সে মানে রুমের ভিতর ঢুকে যায় আর অনেক কাঁপতেছে, মানে তার কুকুরটা কাঁপা আর মানে কমতেছে না, মানে পরে কুকুরটাকে টান দিয়ে সে আবার বাইরে নিয়ে যাচ্ছে, সে আর যাবে না, মানে তাকে কোনোভাবেই টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না বাইরে। তো এই জিনিসটা আসলে কোনো সময় হয় না, ওই মানে সবসময় ও নর্মালি বাইরেই থাকে রাতের বেলা। তো এটা সে অবাক হলো যে ও বাইরে যেতে যাচ্ছে না কেন, আর পুরো শরীর কাঁপতেছে আর ইয়ে করতেছে, তো চিল্লানো বন্ধ। তো সে বাইরে গেল, গিয়ে টর্চ মেরে পুরো গার্ডেন দেখলো, কোনো জায়গায় কিছু নেই। তো এমন সময় মানে কুকুরটাকে সে রুমের ভিতরে নিল। তো এক দুই দিন পরে তার বাসার যে সামনের বাসায় একজন ভদ্রমহিলা ছিল, সে তাকে ডেকে বলল, আর বললো যে তোমাকে তো আমি রাতের বেলা মাঝে মাঝে ওই তোমাদের বাগানটায়, সামনে যে বাগানটা ওখানে হাঁটা চলা করতে দেখি, রাত একটা দুইটা বাজেও তুমি হাঁটো, তুমি ওখানে রাতের বেলা হাঁটা চলা করো না, এটা বললো। তো বলার পরে বললো যে কেন আন্টি, আমি তো কেন হাঁটবো না, এখানে কি সমস্যা, অসুবিধা কি? বললো যে অসুবিধা তোমাকে ওভাবে আমি বলতে পারবো না, তুমি হয়তো বা এটা বিশ্বাস করবে না, কিন্তু তুমি রাত্রেবেলা বাবা এখানে হেঁটো না, জায়গাটা বেশি রাত্রেবেলা সুবিধা না, ভালো না। বলে যে কেন আন্টি, এখানে কি কোনো চোরের সমস্যা বা কোনো ইয়ের সমস্যা আমাকে বলেন? বলে না কোনো সমস্যা নেই, তোমাকে আমি বললাম তুমি রাত্রেবেলা এখানে এসো না, মানে তোমাদের গার্ডেনে বেশি হাঁটাচলা করো না রাত্রেবেলা। তো সে বিষয়টা অবাক হলো, তারপর তার দুই দিন আগে আবার তার মানে কুকুরের সাথে এরকম একটা ঘটনা ঘটলো। তো সে কুকুরটা আর রাত্রেবেলা বাইরে থাকতো না, তার রুমে ইয়ে করতো। সে রাতের বেলা গেট টেট লাগিয়ে মাঝে মাঝে উঠে উঠে মানে গেট খুলতো না, কিন্তু জানলা দিয়ে দেখতো যে কি ওখানে সমস্যাটা কি, আসলে এখানে কি প্রবলেমটা কি, ওখানে আমাকে মানে কেন যেতে পারবো না আমি। তো দেখলো কিছুই নেই, স্বাভাবিক, কোনো গাছ নয়, গাছও স্বাভাবিক আছে, সবকিছু অন্ধকার একটু, ওখানে আর কি কোনো সমস্যাই তো সে দেখতে পাচ্ছে না। তো একদিন রাতের বেলা যেটা ঘটলো যে সে পড়ালেখা শেষ করে সে একটু স্মোকের তার অভ্যাস ছিল, সে একটু রাত মানে ওই গার্ডেনের দিকে গিয়ে একটু স্মোক করতো। তো সেই সিগারেটটা জ্বালিয়ে সে বাইরে বের হলো, বের হয়ে সে সিগারেট খেলো, সিগারেট খাওয়া শেষ করে সে সিগারেটটা নিচে ফেলে ইয়ে করে সে যখন মানে রুমের দিকে ব্যাক করবে, এরকম সময় মানে একটা সাউন্ড পেলো, মনে হলো যে গাছের পাতা বা এরকম ডালের একটা মানে সাউন্ড টাইপের আর কি। তো সে পিছে ফিরে তাকালো, দেখলো যে কিছুই নেই এই টাইপের। তো সে যখন হেঁটে হেঁটে রুমের দরজার ভিতরে গেল, তখন সাউন্ডটা আরো জোরে হলো, জোরে যখন হলো তখন সে বুঝলো যে না, সমস্যা একটা আছে, এখানে একটা কিছু আছে, কেউ একজন ঢুকেছে ইয়ের বাউন্ডারির ভিতরে, কেউ একজন ঢুকেছে, এটা মনে হলো। সে ফার্স্টে চোর মনে করেছিল, চোর টাইপের কিছু। তো টর্চটা নিয়ে সে গেল সামনে, গিয়ে পুরো গার্ডেনে গাছ টাছগুলো চেক করলো, কিছুই নেই। তো একটা গাছের উপরে সে জাস্ট একটু লাইট মারলো, লাইট মারার পর যেটা হলো যে মানে দেখলো যে একটা বিভর্ষ চেহারার একটা মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু ওই মহিলা চেহারাটা আসলে মানে অদ্ভুত ভাবে, এটা সে আমাকে যেটা বলেছিল যে ওই যাকে যে মানে যে তাকে মানা করেছে, যে মহিলাটা ওনার বাসার সামনে যে মহিলাটা, সে যে তাকে মানা করেছে তুমি গার্ডেনের মধ্যে যেন, তার মতো দেখতে কিন্তু একটু বিভর্ষ চেহারাটা। তো এটা দেখে সে ভয়ে সে দৌড় দিয়ে রুমের ভেতর চলে আসে। তো চলে এসে গেট লাগিয়ে দেয়, লাগিয়ে তার বাসার তার আব্বু আম্মুকে ডাক দিয়ে বলে যে আমি এরকম দেখেছি। তো স্বাভাবিকভাবে রাতের বেলা তারা বললো যে আচ্ছা তুমি দেখেছো, আমরা এটা বিশ্বাস করলাম, কিন্তু তুমি এখন আমাদের এখানেই ঘুমাও, তুমি ভয় পেও না এখন। পরের দিন সকালবেলা এই বিষয় নিয়ে কথা বললো যে এই ঘটনা, আমি এই জিনিস দেখেছি। দেখার পর ওই সামনে বাসে ওই মহিলা উনি যে ছিল উনাকে গিয়েও বললো যে আন্টি আপনি তো আমাকে বলেছিলেন আমি এরকম গার্ডেনে দেখেছি। পরে সে তখন বললো যে হ্যাঁ আমি তো এরকম তোমাকে আগেই বলেছিলাম যে গার্ডেনের ওদিকে যেও না, রাতের বেলা হাঁটাহাঁটি করো না, এখানে আমি একটা প্রবলেম আছে, আমি এটা বুঝতে পেরেছিলাম একদিন, আমি তুমি তোমরা তো কথা ইয়াং ছিল, তোমরা তো বুঝো না, আমি তোমাকে মানা করার পর তুমি কেন বের হলে। পরে বলেন, পরে ওনার আব্বু আম্মু ওনার সাথে গেছিল, তারা বললো যে এখানে সমস্যাটা কি দেখেছেন আপনি। পরে সেও বললো যে আমি এরকম গাছের মধ্যে একটা মহিলাকে মানে গাছের নিচে দেখেছে, সে আবার একটা মহিলাকে বসে থাকতে দেখেছি, অস্বাভাবিকভাবে আচরণ করছিল। তো এটা যখন ওই আন্টিও যখন বললো, তো তার বাবা মা এটা বিশ্বাস করলো বিষয়টা, বিশ্বাস করার পরে তারা মানে তাদের মানে ওই বাসায় তারা মানে বেশি দিন থাকেনি, মানে ওটা নিজেদের বাসা ছিল না, মানে ভাড়া ছিল, মানে অনেক ওই পুরান ঢাকা ওই ধরনের বাসাগুলো, যে পুরান আমলের একটু জমিদার টাইপের বাসাগুলো, একটু মোটা দরজা মোটা ওয়াল এই টাইপের বাসা, ওরা মানে যে আসল মালিক সে একজন উকিল ওই বাসায়, সে এখন মানে ওইখানে থাকে না, সে অন্য জায়গায় আর কি। পরে তারা ওনাকে বলে যে আমরা এরকম প্রবলেম আমরা এই বাসায় ফেস করেছি, আমরা এই বাসায় থাকতে পারবো না, পরে এটা বলে ওই বাসা থেকে তারা চলে আসে আর কি। তারপরে ওই জিনিসটাকে তারা দেখেনি, কিন্তু মানে এটাই তার জীবনের একটা অনেক ভয়ানক ঘটনা সে আমার সাথে শেয়ার করেছিল। এটাই, ধন্যবাদ,
অনেক ধন্যবাদ আপনাকে, এবং মারুফ শুভ কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ, এবং আশা করছি যে আগামীতে আপনাকে পাবো। আপনাদের সবাইকেই বলবো যে আপনাদের জানা এবং আপনাদের শোনা বা আপনাদের জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং মারুফ শুভ আপনি অনেক ভালো থাকবেন।
ধন্যবাদ।
Boot.com. The fear returns with Russell.
You are listening to Shadheen Podcast.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আপনারা শুনছেন ভূত ডট কম স্বাধীন অ্যাপে। আমাদের আজকের ঘটনা আমরা কিছুক্ষণের মধ্যে আবারও শুরু করব। আমি একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তিনিও আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন। তার আগে আমি আপনাদের ইমেল অ্যাড্রেসটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com, which is russell@bhoot.com@gmail.com. It's very easy. আর আমাদের দুটো ফেসবুক পেজ ভূত ডট কম নামে রয়েছে, এবং আমাদের ভূত ডট কম একটা গ্রুপও খোলা হয়েছে, যেখানে আপনারা আপনাদের ঘটনা শেয়ার করতে পারবেন, আমাদের নেক্সট প্ল্যান সম্পর্কে জানতে পারবেন, আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কারা আসছেন, আমরা ছবি শেয়ার করব, আমরা লাইভে এসে আপনাদের সাথে সরাসরি কমিউনিকেট করব, আপনাদের সাথে কথা বলব, সেই ধরনের প্ল্যানও রয়েছে। সো আশা করব যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমার অতিথি, আমাদের আজকের অতিথি আমার পাশেই বসে আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
হ্যালো ডিয়ার লিসেনার, আমি হচ্ছে মোহাম্মদ আশিকুর রহমান, আমি আসছি মিরপুর মাজার রোড থেকে।
আচ্ছা,
তা আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার আমাদের এলাকারই, আমি থাকি হচ্ছে মাজার রোডে ফার্স্ট কলোনিতে, আর ঘটনাটা যেখানে ঘটছে সেটা হচ্ছে সেকেন্ড কলোনিতে। তো সেকেন্ড কলোনিতে আমাদের একটা ওইখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, মেথডিস্ট, তো ওইটার পাশেই এই ঘটনাটা, এটা একেবারেই রোড সাইডে। তো এখানে একটা প্লটের উপরে তিনটা বাড়ি নির্মাণ করা আছে, তো মূলত কাহিনী ওই বাড়িটাকে নিয়েই। তো রাস্তার পাশে যে বাড়িটা আছে ওই বাড়িটা অনেক আগে থেকেই ওইটার মধ্যে অনেক ধরনের সমস্যা চলতেছে, এবং এমনকি আমরা ওইখানকার কিছু স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসা করে যতটুকু জানতে পারলাম যে ওই বাসার মধ্যে একজন হাজি আছে, সে আপনার চার অক্ত নামাজকে বিশ্বাস করে, বাট পাঁচ অক্ত সে পড়ে না আর কি। তো সে নাকি এরকম বদজিন পালে অথবা তাদের সাথে থাকে, এরকম কিছু একটা আর কি আছে। আর সাথে সাথে আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে যে ওই হাজির একটা মেয়ে আছে, তো তার যে চেহারার শেপ, তার চেহারার আকৃতি, এটা মূলত এলাকার লোকজন যেগুলি বলল যে বানরের আকৃতি তার চেহারার মধ্যে, চেহারার মধ্যে লোম আছে আর চেহারাটা একেবারেই বানরের মতো। তো আমরা পাঁচ ছজন ফ্রেন্ড মিলে একদিন একটা অ্যাডভেঞ্চার করার চিন্তা ভাবনা করি। তো আমাদের ফ্রেন্ডের মধ্যে বদি ছিল, লটু ছিল, সাদ্দাম ছিল এবং কাকা অনিক ছিল, তো এরকম আর কি পাঁচ ছজন মিলে তো আমরা একটা অ্যাডভেঞ্চার করার প্ল্যান করি। তো যেই কথা সেই কাজ অনুযায়ী আমরা ওই বাড়ির ওইখানে চলে যাই। তখন রাত আনুমানিক সাড়ে বারোটা থেকে একটা এর মধ্যেই আর কি। তো আমরা এর আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ওই বাড়িটার ওই প্লটের ওইখানে তিনটা বাড়ি আছে, তো মূলত প্রত্যেকটা বাড়ি পাঁচ ছয় তলা কইরা, তো রোড সাইডে রাস্তার পাশে যে বাড়িটা আছে ওই বাড়িটা হচ্ছে চারতলা, আর ওই বাড়িটার সাথেই রহস্যের অনেক কিছু আছে। যেমন ওই বাড়ির মধ্যে বেশ কিছু বছর আগে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছিল। তো মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা থাকে তো তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা যেতেছে নাক মুখ থেকে রক্ত বের হইতেছে, এইভাবে বিভিন্ন সমস্যার কারণে ওইখান থেকে মাদ্রাসাটা চলে যায়, এখানে মাদ্রাসা টিকে না। তো ওই মাদ্রাসা যাওয়ার পরে ওই বাড়ির নিচে বেশ কয়েকটা দোকান তৈরি করে ওই বাড়ির মালিক। তো দোকানগুলি তৈরি করার পরে ওই দোকানে ওইখানে দুইটা দোকান ভাড়া হয়, এর মধ্যে একটা দোকান থাকে পাইপের আর একটা দোকান হচ্ছে থাইয়ের। তো ওই দোকান যখন রাত্রেবেলা অফ করে রাখা যায়, তো সকালবেলা যখন সে দোকান খুলতে আসে তো দোকানের ভেতরে যে সমস্ত পাইপ, যেমন ওই ইউপিভিসি পাইপ আছে, বিভিন্ন প্লাস্টিকের পাইপ, এগুলি সমস্ত কিছু এলোমেলো এবং ভাঙাচোরা অবস্থায় থাকত। দোকানটা পুরো গোছালো অবস্থায় রেখে যেত, আর সকালবেলা যখন আসতো তো এইভাবে এলোমেলো আর ভাঙাচোরা অবস্থায় এরকম থাইয়ের দোকানেরও সবকিছু এলোমেলো থাকত।
আচ্ছা,
তো এইভাবে পালাক্রমে চলতে থাকে। তো একটা পর্যায়ে ওই দোকানদার দোকান ছেড়ে চলে যায়।
আচ্ছা, ভয়ে
চলে যায়। তো এরকম আমরা ওই বাড়ির ভেতরে ঢোকার মতো কোনো স্কোপ নাই, সব স্কোপগুলি অফ করা। তো ওই বাড়িতে যদি সচরাচর কেউ এমনিতে ঢুকতে যায় তো এলাকার লোকজন আছে যারা আর কি ঢোকার জন্য বারণ করে।
আচ্ছা,
তো আমার একটা ফ্রেন্ড আর কি আমার একটা জুতা ওইখানে, মানে জুতাটাকে ওইখানে ফেলে দিতে বলে। তা আমি জুতাটাকে ওইখানে ফেলে দিই। এরপরে আমাদের যে মানে আমাদের সাথে ছিল অনেক কাকা, অনেক তার আমরা কাকা বলে ডাকি, তো সে আমাদের বলে যে আমি দেয়ালের সাইডে দাঁড়াইছি তুই ভিতরে যা। তা আমি ভিতরেই জুতার জন্য আর কি জুতাটাকে আনার জন্য ভিতরে যাই। তো রাসেল ভাই ওইখানে আসলে পানি পড়ার মতন কোনো ব্যবস্থা নাই, যেহেতু এটা অনেক বছর যাবৎ বন্ধ, ওটা একেবারেই অকেজো। এখানে পানি, বিদ্যুৎ, গ্যাস এগুলি সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। তো আমি যখন ওই জুতাটাকে আপনার ওই বিল্ডিং এর একেবারে নিকটেই পড়া ছিল জুতোটা, তো জুতোটাকে যখন আমি এরকম আনার জন্য যাই তো আমার কানে আসে পানি পড়ার যে একটা সাউন্ড, টপ 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 এরকম একটা সাউন্ড। তো মনে হইতেছে যে এই সাউন্ডটা প্রথমে আমি পাইলাম, তো পাওয়ার পরে এই সাউন্ডটা মনে হইতেছে যে বাইরে গেছে, টপ 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 করে বাড়তেছে। তো আমি এইটার শব্দের ভয়ে খুব দ্রুতই ওইখান থেকে দৌড়া এরকম দেয়াল টপকে চলে আসি, বাইরে চলে আসি। তো বাইরে চলে আসার পরে এলাকার একজন লোকের সাথে দেখা হয়ে যায়। তো ওই লোকটা মুরব্বী আমাদেরকে বলতেছে যে এখানে কেন ঢুকছো, এখানে কি কারণে ঢুকছে, এখানে তো ভালো না, এই জায়গা ঢুকলে সমস্যা হয়। তো আমরা ওই আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল এখানে ঢুকলে কি হয়েছে বা ঢুকলে কি প্রবলেম। তো আঙ্কেল আমাদেরকে এরকম এরকম ওই হাজির ব্যাপারে বলতো যে উনি এরকম চার রক্ত নামাজ পড়ে, পাঁচ রক্ত পড়ে না, আর উনি এরকম বদজিন ওইখানে পালে। এরপর আরো বিস্তারিত তার মেয়ের ঘটনা, তারপর ওই বাসার মধ্যে কোনো বাচ্চা কাচ্চা বল টল কুড়াইতে গেলে ওরা ওই ওই মেয়েকে এরকম উত্তেজিত করে দেয়, তারপর ওই হাজি তাদেরকে এরকম মারধর করে। তো ফাইনালি ওনার সাথে কথা বলে আমরা ভেতরে, আরো দুইটা বাড়ি আছে, ওই দুইটাই পাঁচ ছয় তালা কইরা। তো ভেতরে একেবারে মাঝখান পর্যায়ে যেই বাড়িটা আছে ওই বাড়িতে তিন তালায় শুধু একটা লাইট জ্বলে, বাকি পুরো বাড়ির আর কোনো ফ্ল্যাটে কোনো লাইট টাইট কিছু নাই। আর সবচেয়ে বড় মানে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার বাসার ছাদের উপরে অনেক বড় একটা গাছ, যেটা পুরো বাসার ছাদটাকে এরকম বট গাছের মতনই কিন্তু পুরো বাসার ছাদটা এরকম আটকে রাখছে, এত বড় গাছ। তো আমরা পুরো গলির মধ্যে যাই। তো গলির মধ্যে যাওয়ার পরে সাইডে আরেকটা বাসা আছে, ওই বাসাটার দুই তালায় সম্ভবত কিচেন রুম। তো ওইখানে একটা লাল 100 ওয়াটের সম্ভবত লাইটটা, তো ওইটা জ্বলতেছিল। তো আমাদের একটা ফ্রেন্ড ছিল, ও সাদ্দাম, ও একটা ফোনের মধ্যে ডিভাইস নিয়ে আসছে, ওটা বলতেছে যে গোস্ট প্রোটে মানে এরকম একটা কিছু বলতেছে, একটা অ্যাপ। তো ওইটাকে আমাদেরকে যেটা বললো যে হ্যাঁ এটা অরিজিনাল, এটা দিলে আসলে কোথায় কি আছে এই জিনিসগুলি বোঝা যায়, হ্যাঁ এই জিনিসগুলি জানা যায়। তো আমরা ওইটা নিয়ে ওইটার ধারাবাহিকতাই তো ওইখানে যাওয়া হয় আর কি আমাদের। তো ওই বাসার সামনে যখন আমরা যাই তো ওই বাসার মধ্যে একটা 100 ওয়াটের লাইট জ্বলতেছিল, শুধু একটা ফ্ল্যাটই দুই তলায়, পাশে একটা অনেক বড় আর কি আপনার ওই হাসনাহেনা ফুল সম্ভবত লাল ফুলগুলি আর কি। তো ওই ফুল গাছ একটা আছে অনেক বড়, ঝোপঝাপ পুরা, আর পুরো নীরব ওই জায়গাটায়। দুইটা বাড়ির মধ্যে কোনো ফ্ল্যাটে কোনো লাইট টাইট নেই, শুধু ওই ফ্ল্যাটটার মধ্যে লাইট জ্বলতেছে। তো আমার ওই ফ্রেন্ড যখন এরকম ওইখানে আমরা গেলাম, যাওয়ার পরে ওই ডিভাইসটাকে যখন অন করলাম, ডিভাইসের মধ্যে একটা সাউন্ড হয়, খুব একটা জোরালো, মানে একটা হরর মুভির যে সমস্ত সাউন্ডগুলি আর কি, সে তো ওই সাউন্ডটা হইল। হওয়ার পরেই ওইখানটার মধ্যে মৃদু একটা বাতাস আসলো, জাস্ট ওই এরিয়ার মধ্যে যেখানে আমরা অবস্থান করছি। আমরা সব ফ্রেন্ডরা একটু ঘাবড়াই গেছি বিষয়টা, আর ওইখানে যখন বাতাসটা আসছে সাথে সাথে ওই কিচেন রুমের যে লাল লাইটটা ছিল ওইটা কয়েকবার আপ ডাউন করতেছে, হ্যাঁ, মূলত এই লাইটগুলি এরকম আপডাউন করে না, টিউব লাইট হলে ওগুলি একটু আপডাউন করে, কিন্তু এই লাল লাইটটা অনেকবার 5-6 বার প্রায় আপডাউন করছে। তো করার পরে আমরা সবাই একটু ভীত সশস্ত্র হয়ে গেলাম, মানে ভয়ে আর কি। হ্যাঁ, তো আমাদের সাথে একটা ফ্রেন্ড ছিল লোটু, ওর নাম হচ্ছে লোটু, আমরা ও বল ও খুব বেশি ভয় পেয়ে গেছে, ও বলতেছে যে চল চল এখানে আগুন জ্বালা, নইলে হয়তো কোনো বিপদ ঘটতে পারে।
আচ্ছা,
হ্যাঁ, তো আমরা ভয়ের কারণে একটু সামনের দিকে অগ্রসর হই। তো সামনের দিকে অগ্রসর হওয়ার সময় রাস্তার ওই গলির মধ্যেই হাতের ডানে দেয়ালের মধ্যে আর কি বাউন্ডারির মধ্যেই আরেকটা বাড়ি সাদা রঙের, তো ওই বাড়ির একেবারেই 5 তলার উপরে একটা টিউব লাইট জ্বলতেছে। তো আমরা যখন 4-5 জন মিলে ওই লাইটটা ক্রস করতে যাব, যখন ক্রস করলাম তখন ওই লাইটটা নিভে গেছে। তো আমরা সবাই যখন ওই লাইটের সোজা রাস্তা ক্রস করে ফেলছি, লাইটটা আবার জ্বলে উঠছে। তো জ্বলার পরে আমরা সামনের দিকে যাওয়ার পরে দুজন মানে সিকিউরিটি গার্ডকে ওইখানে দেখি। তো ওইখানে আমাদের ওই আমরা যে ক্যামেরাটা নিয়ে গেছিলাম, তা আমাদের ওই ক্যামেরাটার মধ্যে বাংলা ভিশনের একটা লোগো লাগানো ছিল। তো আমরা ওই সিকিউরিটি গার্ডরে জাস্ট ওই লোগোটা দিয়ে একটা ভয় দেখায় আমরা আর কি বিষয়টা জাস্টিফাই করার জন্য তারা জিজ্ঞাসা করতেছি যে আগের এখানে কি হয় বা এটা কেন এরকম। তো ওই সিকিউরিটি গার্ড কিছুতেই বলতে চাইতেছে না, মানে বলবেই না, সে বলতেছে যে আমরা যদি আপনার কাছে এই বাসার ব্যাপারে অথবা এখানকার ব্যাপারে কোনো কিছু বলি তাহলে আমাদের উপরে পরবর্তীতে একটা সমস্যা চলে আসবে।
মানে সেটা কি তার চাকরিগতভাবে সমস্যা নাকি ওই বাসা থেকে কোনো একটা সমস্যা?
হ্যাঁ, ওই বাসা থেকে ওই বাসাতেই যেগুলি আছে
তারা সমস্যা।
হ্যাঁ, তারা এর আগে মানে এর আগে একজন নাকি বলছিল এরকম ঘটনা, তো তাকে ওই পাশে একটা ভাঙা দেয়াল আছে, তো তারে মাঝরাতে মারধর করে ওই ভাঙালে দেয়ালের উপরে ওইখানে মাইরা ফেলা রাখছে।
আচ্ছা,
তো এই জন্য আর কি তারা বলতে চায় না। তো আমরা এটা দেখার পরে আমরা ওইখান থেকে চলে আসি। এরপরেও আসলে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা আর যেতে পারিনি।
আচ্ছা,
তো এইটুকুই ছিল
ঘটনা। চমৎকার, আমরা মাজার রোডের একটা ঘটনা শুনলাম এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ঘটনাটা শেয়ার করার জন্য।
Boot.com. The fear returns with Russell.
You are listening to Shadheen Podcast.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত ডট কম। এবং আমি আরো একবার মনে করিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত ডট কম এর যে ইমেল অ্যাড্রেসটা সেটা হচ্ছে russell.bhoot.com@gmail.com। বারবার ইমেল অ্যাড্রেস মনে করিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যেন আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠাতে পারেন এবং আপনার জীবনে জানা বা আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো ঘটনা আমাকে পাঠাতে পারেন এবং সেই ঘটনাটির শুরুতে অবশ্যই একটু উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এবং আমাদের অডিও ক্লিপ পাঠানো খুব ইজি, আপনি যদি একটা কোয়াইট একটা প্লেসে যদি আপনি আপনার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করেন তাহলে সেটা রেকর্ড করে আমাদের কাছে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি চাইলে পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমার সঙ্গে মারুফ শুভ উপস্থিত আছেন এবং তিনি আমাদেরকে আজকে তিনি মিরপুর থেকে এসেছেন এবং তিনি আমাদেরকে আজকে তার একটি ঘটনা শোনাবেন এই মুহূর্তে। চলুন তার কাছে সরাসরি চলে যাই এবং তার ঘটনাটি শুনে আসি। মারুফ শুভ, আপনাকে স্বাগতম ভূত ডট কমে এবং চলুন আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাই।
ধন্যবাদ রাসেল ভাই। এই ঘটনাটা ঘটেছিল আমার একটা ফ্রেন্ডের ভাইয়ের সাথে।
জি,
তো তারা মানে তাদের গ্রামের মানে তারা ঢাকাতেই থাকতো, তো তারা তাদের গ্রামের বাসায় যাওয়ার জন্য তো তাদের গ্রামের বাসা হচ্ছে বরিশালে, তো সেখানে যাওয়ার জন্য তারা মানে লঞ্চ ঘাটে গেল। তো ওইখানে গিয়ে মানে যে তাদের সাথে যেটা হলো রাসেল ভাই, মানে বিষয়টা হচ্ছে মানে লঞ্চের আর লঞ্চের যে ইয়েটা থাকে ঘাটের যে ইয়ের পোর্শনটা থাকে ওটা জায়গাটা খালি একটা মানে ফাঁকা জায়গা থাকে। তো ওই ফাঁকা জায়গা দিয়ে যেটা হলো, মানে ও লঞ্চে, ওর ভাই উঠে অলরেডি, আমার ফ্রেন্ড যে, সে উঠে গেছে লঞ্চের ভিতরে, তো আর ও তখন উঠতে পারেনি, মানে ও আর কি তার মধ্যে সে যাবে আর কি লঞ্চে উঠবে। তো ওই মুহূর্তেই তার হাতে ব্যাগ ছিল, স্বাভাবিক বিষয়ে ব্যাগ ট্যাগ তো থাকবেই, তো ব্যাগটা ওর ভাইকে দিতে গিয়ে মানে একটা অ্যাক্সিডেন্টলি সে ওই পানির মধ্যে পড়ে যায়। তো পানির মধ্যে পড়ে যাওয়ার পরে যেটা হলো, ওইটা কিন্তু রাসেল ভাই লঞ্চ আর ইয়ের ঘাটের যে ইয়ে পোর্শন, ওই জায়গাটাই যেহেতু, ওটাতে একটু বেশি গভীর হওয়ার কথা না ওই ইয়েটা। তো যখন সে পড়ে যায় ওখানে, তো যখন সে পানির মধ্যে ছিল, তো তার মোটামুটি মানে এটা এটা পরবর্তীতে জানা গিয়েছে আর কি, তো মানে পানিতে পড়ে যাওয়ার পর আমার ফ্রেন্ড, আমি পড়ে যাওয়ার সময় কি ঘটেছিল ওটা বলছি, তো আমার ফ্রেন্ড তো সাথে সাথে মানে গেল, গিয়ে দেখলো, ইয়ে করলো, তো আরো লোকজন ইয়ে করলো, মানে তার কোনো ওখানে খোঁজ নেই। তো পানির মধ্যে ইয়ে মানে নামলো, লোক পানিতে ঝাঁপ দিয়ে দেখলো, মানে ওই ওটুক জায়গার ভিতরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এটা খুবই অল্প জায়গা, অল্প জায়গা, কিন্তু ওখানে যে তাকে আর
পাওয়া যাচ্ছিল না,
এখন মনে হয় গভীরও না,
গভীরও না, হ্যাঁ। তো সে জায়গা পাওয়া যাচ্ছে না, তো ওই জায়গাটার মধ্যে মানে যে জায়গা অনেক খোঁজাখুঁজির পরও অনেকক্ষণ পরে মানে একটা সাইড দিয়ে সে ভেসে ওঠে, অজ্ঞান অবস্থায় সে ভেসে উঠে। তো তাকে ওইখান থেকে তারা মানে ওখান থেকে হসপিটালে নিয়ে যায়। ওখানে হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার অনেকক্ষণ জ্ঞান ছিল না, তো জ্ঞান আসার পরে যেটা হয়, তো সে ফার্স্টে বিষয়গুলো বেশি বিষয় নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছিল না, তো তাকে মানে আবার বাড়িতে নিয়ে যায় তারা, যে কোনোভাবে তাকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। সে ঢাকায় আর মানে স্টে করতে পারতেছিল না অফিসে। গ্রামে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে মানে একদিন মানে ও কম কথা বলা শুরু করলো, মানে বাসা বেশি কথাবার্তা বলতো না। এই ঘটনাটা ঘটার পরে সে কথাবার্তা তাকে জিজ্ঞেস করলো যে কিভাবে তুমি, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এটা হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু সেই বিষয় নিয়ে কথা বলতো না আর খুবই কম কথা বলা শুরু করলো। তো এই জিনিসটা যখন হচ্ছিল তখন সে তারপর হঠাৎ করে একদিন মানে ওনার সাথে আমার ওনার একটা কাজিন ছিল, তো রাতের বেলা সে একটা মানে চিৎকার দিয়ে ওঠে। তো যখন সে চিৎকার দিয়ে ওঠে তখন চিৎকার দিয়ে বলল যে আমি একটা মানে শ্যাডোর মতো সে রুমের মধ্যে দেখতে পাই। তো সেদিন সে বাসার সবাই আসে, এসে বলল যে কি কি দেখেছো তুমি বা কি হয়েছে ওইখানে। তো সে বলল যে আমি তো এতদিন তোমাদেরকে বলিনি, আমার সাথে আমি যখন পানিতে পড়ে গিয়েছিলাম ওই সময় আমার সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল।
আচ্ছা,
তো আর যেটা মানে ইয়ে ওর যে দাদা ছিল, ও সে দাদার সাথে অনেক ক্লোজ ছিল, আর ও সে গ্রামের বাড়িতে তার 2 বছর আগে সে মারা যায় আর কি, অনেক ক্লোজ ছিল, মানে সে গ্রামের থেকে যখন সে গ্রাম থেকে ঢাকায় আসে তখন মানে অনেক ক্লোজ যেটা বলে, তো মানে অনেক দাদাকে মিস করতো, মানে ওখানে বারবার চলে যেত গ্রামে। তো দাদা মারা যাওয়ার পরে সে আর কি অনেক দাদাকে মিস করতো বা অনেক আর কি ইয়ে করতো, যে অনেক মানে কষ্ট পেয়েছিল এই বিষয়টা মানে দাদা মারা যাওয়ার পরে। তো সে যেটা বলল মানে যেদিন সে পানিতে পড়ে যায়, সেদিন পানিতে পড়ে যাওয়ার পর সে দেখতে পেয়েছিল, মানে যখন সে পানিতে পড়ে যায় তার এতটুকু দেখলো যে মনে হলো যে মানে তার চোখের মধ্যে ভাসতেছে যে তার দাদাও কিন্তু, দাদার সাথে তার কিন্তু নানাও মারা গিয়েছিল।
আচ্ছা,
তো সব মৃত লোককে সে দেখতে পাচ্ছিল, মানে পানির ভিতরে মনে হচ্ছে যে তার পাশে তার দাদা আছে, মানে দাদি বেঁচে ছিল, নানা আছে, যারা যারা আর কি আত্মীয় স্বজন ক্লোজ ছিল তখন দেখতে পাচ্ছিল। তো এটা দেখে সে জাস্ট মানে দেখলো যে তার মানে কেউ একজন তাকে মানে সে তার কোনো সে উপরে উঠতে পারতেছিল না বা কোনোভাবেই সে ইয়ে করতে পারতেছিল না, তো সে মানে তাকে কোনোভাবে মানে মনে হলো কেউ একটা ধাক্কা দিয়ে তাকে পানির উপরে ইয়ে করে দিল, তারপরে তার আর কি কোনো জ্ঞানই ছিল না ওইটা ওই মুহূর্তটাতে। তো এই ঘটনাটা বলল। তো আর আজকে যেদিন সে ভয় পেয়েছিল সে মনে হলো মানে সে দেখলো যে মানে ওনার দাদা শেপেরই একজন লোক মানে তার রুম থেকে আর কি তার মাথার কাছে দাঁড়িয়ে ছিল, তার রুম থেকে বের হয়ে গেল। তো এই বিষয়টা যখন দেখলো তো ওনার বাসায় কেউই বিশ্বাস করতেছিল না ব্যাপারটা, তো বলল যে এটা আসলে তুমি হয়তোবা তোমার দাদাকে তুমি অনেক ইয়ে করতে এই কারণে হয়তোবা তুমি দেখেছো, কিন্তু তার দাদি আবার যেটা তার দাদি যে ছিল সে আবার তার কথাটা বিশ্বাস করে, বললো যে না এটা ও দেখতেও পারে, ঠিক আছে, মানে সে এই কথাটা বলল। তো সে আরেকটা বিষয় আসল ভাই, যেটা সে মাঝখানে একদিন সে স্বপ্ন দেখেছিল যে তার দাদা কিন্তু অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। অস্বাভাবিকভাবে বলতে যে সে মানে মাছ ধরতো বা অনেক সে মাছটা ইয়ে করতো, তো পানিতে ডুবে মারা মানে মারা গিয়েছিল, মানে পানিতে অস্বাভাবিকভাবে পানিতে পড়ে সে মারা যায় আর কি, মানে কিভাবে পানিতে পড়লো বা এই টাইপের আসলে পরবর্তীতে ইয়ে জানা যায়নি। তো সে মানে আমার ওই ফ্রেন্ডের যে ভাই সে দেখলো যেটা যে মানে স্বপ্নে দেখছিল যে তার দাদা মানে মানে পানিতে মনে হচ্ছে কি কোনো একটা মানে মানে একটা শ্যাডোর মতো মনে হচ্ছে যে ল্যাঞ্জা আছে এমন একটা কিছু তার দাদাকে পানির মধ্যে নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে আর কি, এরকম একটা স্বপ্নও দেখলো। তো এই বিষয়টা যখন মানে বাসা সবাইকে বললো বা আমি এরকম স্বপ্ন দেখেছি বা আমার দাদার টাইপের একজন শেপের একজন আমার রুমে দেখেছি, এগুলো বলার পরে তো তারা আমার ওনার দাদি বাদে কেউ বিশ্বাস করছিল না। তো এই বিষয়টা সে একা গিয়ে পার্সোনালি গিয়ে হুজুরকে বলে, ওর এলাকার যে হুজুর আছে সে হুজুরকে বলে যে আমার আমি এরকম দেখেছি, আমি এরকম ঢাকা থেকে আসার সময় আমি এভাবে পা পিছলে পড়ে গেছিলাম, তখন আমি পানির মধ্যে এগুলো দেখেছি, মৃত মানে আমার দাদা তো মৃত আমার নানাকেও দেখেছি, মৃত লোকগুলোকে দেখেছি। পরে বললো যে আসলে এই বিষয়টা তো মানে হওয়ার কথা না, এরকম তুমি হয়তো বা ভুল দেখেছো বা
ভয় পেয়ে হয়তো
বা দেখেছো বা তুমি পানিতে পড়ে যাওয়ার পর, কারণ ওটা তো বেশি গভীরও না পানিটা। পরে বললো যে সে এটাই বললো যে আমি তো ওখানে দাঁড়ালে মানে মাথা সমান পানি আসবে আর কি, মানে ডুবে যাওয়ার মতো না পানি জায়গাটা। তো এটা যখন সেই সব ব্যাপারগুলো হুজুরকে বললো, তো বললো হুজুর বললো যে তোমার দাদা যে পরে এই ঘটনাটা বললো যে আমি স্বপ্নে দেখেছি এরকম আমার দাদাকে মানে কেউ একজন
শুনলাম
এটা টেনে নিয়ে যাচ্ছে, এটা এসব বললো আর কি। বলার পরে যে হুজুর বললো যে আচ্ছা সমস্যা নেই, তোমাকে আমি একটা তাবিজ দিয়ে দিচ্ছি, আর তোমার দাদার জন্য তোমরা একটা মিলাদ রেখো তোমাদের বাসায়, যে মিলাদটা পড়িয়ে তোমার দাদাকে তোমরা আর কি ইয়ে করতে পারবে। পরে একটা মিলাদ দেয়, একটা মিলাদ দেওয়ার পর মোটামুটি সে এরপর থেকে আর এই টাইপের কিছু দেখে না, ওর দাদাকেও দেখে না, আর ওই এই টাইপের কোনো খারাপ স্বপ্ন সে আর দেখেনি। এটাই
ওকে
Bhoot.com The fear returns with Russell.
You are listening to Shadheen Podcast.
আমি অনেক একটু আগেও আজকেও কথা বলছিলাম একজনের সাথে যে সাধারণত মানুষ যখন খুব অসুস্থ থাকে বা মানুষের থাকে না যে অনেকে কোমায় চলে যান বা অনেকে অপারেশনের টেবিলে শুয়ে থেকে হঠাৎ করেই খেয়াল করেন, মানে হঠাৎ করে দেখেন যে তিনি আসলে টেবিলে শুয়ে নেই, তিনি অপারেশন থিয়েটারের কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছেন এবং তাকেই ডাক্তার অপারেশন করছেন। এরকম ঘটনা কিন্তু এর আগে ঘটেছে, আমি শুনেছি এবং আপনারাও নিশ্চয়ই শুনেছেন আমার কাছ থেকে। কিন্তু যে ব্যাপারটা রিসেন্টলি আমার শোনা সেটা হচ্ছে আমার খুবই কাছের একজন রিলেটিভ, তিনি হসপিটালে ছিলেন এবং তিনিও এরকম আইসিউতে ছিলেন এবং তিনি আইসিউ থেকে বের হয়ে এসে একদম শেষ পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিলেন। তিনি ফিরে এসে আমাদেরকে যখন বললেন, অদ্ভুত এক বর্ণনা দিলেন, অনেকটা এই গল্পটার মতোই। তিনি দেখতে পেলেন যে তিনি একটা বিরাট কোনো একটা মাঠের মধ্যে চলে গেছেন, সেই মাঠ চারিদিকে অন্ধকার এবং মাঠের মাঝখানে একেবারে মাঝের জায়গায় একটা গাছ দাঁড়িয়ে আছে এবং সেই অন্ধকার মাঠ, সেই বিরাট গাছ খুব অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করেছিল এবং গাছের সাথে একটা হ্যারিকেন ঝুলছিল যেটা খুব টিমটিম করে জ্বলছিল এবং সেই হ্যারিকেনের হাপছা আলোয় তিনি দেখতে পান গাছের নিচে দুজন মানুষ দাঁড়িয়ে কথা বলছে। তিনি আস্তে আস্তে তার দিকে এগিয়ে যান এবং এগিয়ে গিয়ে দেখেন তার খুব কাছের দুজন রিলেটিভ তারাও মারা গিয়েছেন, তারা তাকে নিয়েই আলাপ করছেন এবং আলাপ করতে করতে একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় এবং তারা আলাপ করে এরকমভাবে যে তোমার তো আমাদের সাথে থাকার কথা না, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। এরপরে তাকে হাত ধরে বাসায় দিয়ে আসে। খুব খারাপ অবস্থা ছিল তখন আমার সেই রিলেটিভের। এই স্বপ্ন দেখার কিছুদিন পরে উনি সুস্থ হয়ে ওঠেন। ব্যাপারটা কি এমন যে উনি মৃত্যুর ওপারে কোনোভাবে চলে গিয়েছিলেন বা ওরকম কাছাকাছি কোনো একটা জায়গায় চলে গিয়েছিলেন যেখানে মৃত আত্মীয় স্বজনদের দেখা যায়, এবং তারা তাকে প্রচণ্ড ভালোবাসেন বলেই আবারও পৃথিবীতে ফিরিয়ে দিয়ে গেলেন। হতে পারে তো তারপরেই তো তিনি সুস্থ হয়ে উঠলেন। তারপরে তিনি আইসিইউ থেকে সিসিইউ, তারপরে আস্তে আস্তে নর্মাল কেবিনে চলে আসলেন। তো এই ব্যাপারটা কি আসলে, এই যে মানুষ একটা জগৎ থেকে আর একটা জগতের সাথে কানেক্টেড হয় বা সামহাও একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যায়, এটা কিভাবে যায়? কেন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আমরা যারা তারা যেতে পারি না, নাকি আমরা যাই আমরা বুঝতে পারি না? এই সমস্ত প্রশ্ন আপনাদের কাছে থাকলো, আপনারা আমাদের পেজে লিখবেন, আমাদের গ্রুপে লিখবেন, আমাদেরকে জানিয়ে দিবেন, পাঠাবেন আপনাদের ঘটনা। ধন্যবাদ মারুফ শুভ আপনাকে আপনার ঘটনার জন্য।
থ্যাংক ইউ স্যার।
Bhoot.com The Fear Returns with Russell.
Exclusively on FusionBD.com.